হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাই যে তাবলিগ শুরু করে গেছিলেন, উনি নিজে ব্যাখ্যা দিয়ে গেছেন ওনার মালফুজাতের মধ্যে, দেখবেন ওনার যে মালফুজাত বাংলা হয়ে গেছে, নিজেই ব্যাখ্যা দিছে যে আমার এই তাবলিগ এটা প্রাথমিক মেহনত, দিনের প্রাথমিক মেহনত, আমার উদ্দেশ্য লোকজনকে দিনের উপরে উঠাই দেওয়া, দিনের তলব সৃষ্টি করে দেওয়া, এরপরে বাকি কাজগুলো তারা ওলামাদের পরামর্শ অনুযায়ী করে নেবে। আমি উঠাই দিলাম রেল লাইনের পাতের উপরে, উঠাই দিলাম, আর গাড়িটা তো আগে বাড়তে হবে, পাতের উপরে বসে থাকলে হবে না, উনি উঠাই দিবে, দিনের তলব সৃষ্টি করে দেবে। দিন ছাড়া কোনো কামিয়াবি নাই এই বুঝ পয়দা করে দিবে। কিন্তু দিনের কাজ তো কয়েক প্রকার, ওইগুলো লোকেরা ওলামাদের পরামর্শ অনুযায়ী শিখে নেবে। আমার কথা বুঝতেছেন? ইলিয়াস রহমাতুল্লাহ তবলিগ কি জিনিস, যেমন আজকাল নুরানি পদ্ধতি বেরোয়েছে, এই পদ্ধতির ট্রেনিং যেখানে হয় ওখানে ডেলি আধা ঘন্টা করে বসলো, দেখা গেল 30 দিন 40 দিনের মাথায় কোরআন সহি হয়ে গেছে, কোরআনে কারিম সহি হয়ে গেছে। আজকাল অনেক হুজুররা নামাজের বাস্তব প্রশিক্ষণ দেয়, বাস্তব একে বলে মজলিসে দাওয়াতুল হক, ওখানে যাবে যে নামাজটা শিখে নেবে, নামাজটা শিখে নেবে, এইভাবে হাত তুলতে হয়, এইভাবে না। নামাজ শিখে নেবে, তারপরে মাসলা মাসায়েল শিখবে। প্রত্যেকটা জিনিসের মাসলা আছে না, নামাজের ফরজ কয়টা, ওয়াজিব কয়টা, কিসে নামাজ ভেঙে যায়, মাসলা মাসায়েল শিখবে। ওলামাদের মজলিসে বসে, এ আপনাদের যেরকম বসছেন, তারপরে হালাল হারাম জানবে। প্রত্যেকে কোন না কোন লাইনে ইনকাম করে, প্রত্যেকে, কেউ ব্যবসায়ী, কেউ চাকরিজীবী, কেউ শিল্পপতি, এগুলো লাইন আছে, চার লাইনটা সে হালাল হারাম ওলামায়ে কেরাম থেকে বুঝে নেবে। বিবির হক কি, সন্তানের হক কি, পাড়া প্রতিবেশীর হক কি, একটা মুসলমানের হক কি, অধিকার, এটা জানবে ওলামায়ে কেরাম থেকে। বর্তমান দুনিয়াতে যে মানবাধিকার আছে এ তো ফালতু, এই মানবাধিকার ফালতু, ওরা জিজ্ঞেস করেন এই বাপ মার কয়টা হক ক, ওরা জিজ্ঞেস করেন বাপ মায়ের কয়টা হক ক, একটা হকও কইতে পারবে। এগুলো তো ইহুদি খ্রিস্টানদের শয়তান, শয়তান, এদের উদ্দেশ্য হল অপরাধীকে আড়াল করা, নাউজুবিল্লাহ বিপদে পড়ে যদি কোন মহিলার পেটে বাচ্চা আসে বিবাহের আগে, এর জন্য তারা বড়ে বড়ে মেরি স্টপ কায়েম করছে, বাচ্চাও হইতে থাকবে আবার কুমারীও থাকবে। মরিয়াম কুমারী ছিল তাই নাম দিয়েছে মেরি, মেরি মানে মরিয়াম। আপনারা মনে করেন আমাদের স্বাস্থ্য সেবার জন্য এগুলো কায়েম করা হয়েছে, অপরাধীদের অপরাধ আড়াল করার জন্য কায়েম করা হয়েছে, যাতে কোনো মেয়ে সমাজে লাঞ্ছিত না হয়। মৌলবীরা দুর্রা না মারে, মৌলবীরা, ফরিদপুরে এক মৌলবী আছে, কোন মেয়ে অবৈধ সম্পর্কের মধ্যে জড়াইলে মেয়েকেও বেত মারে তার মাকেও বেত মারে। তার কথা হল যে মায়ের এলেম ছাড়া, অবগতি ছাড়া কোন মেয়ে কোন অন্যায় করতে পারে না, এখানে মায়ের সাপোর্ট আছে, এর জন্য উনি পাইকারি হারে মেয়েকে বেত মারে তার মাকেও বেত মারে। উনি বর্তমানে ফরিদপুরের সবচেয়ে প্রভাবশালী আলেম। তো এই মশলা জানতে হবে, পাড়া প্রতিবেশীর হক, অন্তরের রোগের চিকিৎসা করতে হবে ফরজাইন, অন্তরের রোগের চিকিৎসা করতে হবে, এর জন্য নির্দিষ্ট কোন আল্লাহওয়ালার সাথে সম্পর্ক কায়েম করতে হবে, করে একটা একটা করে তার থেকে চিকিৎসা নিতে হবে। অন্তরের রোগ দশটা, দশটা একবারে চিকিৎসা করা যায় না, একটা একটা নিয়েই কিছুদিন মুজাহাদা করতে হয়, কষ্ট করতে হয় এক একটা রোগ ছোটানোর জন্য। এই হল ইলিয়াস রহমাতুল্লাহ তবলিগ, যে আপনার ভিতরে তলব সৃষ্টি করে দেওয়া হবে, ওই তলব নিয়ে আপনি কি করবেন, ওলামাদের সোহবতে যায় কোরআন সহি করবেন, নামাজ সহি করবেন, মসলা মাসায়েল জানবেন, হালাল হারাম জানবেন, বান্দার হক জানবেন, আত্মশুদ্ধি করবেন, আত্মশুদ্ধি করবেন। এই তবলিগ উনি শিখাইছেন, উনি জীবনে কখনো দাবি করেন নাই যে আমার তবলিগ এটা কমপ্লিট কোর্স, এইটা করলে আর কিছু করা লাগবে না, তার মধ্যে পুরো ইসলাম চলে আসবে, এটা উনি বলেন নাই এবং এটা সম্ভব পারো না। আপনি পুরা দুনিয়ার থেকে একটা লোক দেখান, পুরা দুনিয়াতে শুধু তবলিগ করে তার মধ্যে পুরা দিন এসে গেছে, একটা লোক দেখান, কেউ পারবেন দেখাইতে? শুধু তবলিগ করে তার কোরআন সহি হয়ে গেছে, মসলা মাসাইল জানা হয়ে গেছে, হালাল হারাম জানা হয়ে গেছে, নামাজ সহি হয়ে গেছে, বান্দার হক জানা হয়ে গেছে, আত্মশুদ্ধি হয়ে গেছে। আরে আত্মশুদ্ধি কারে কয়, অন্তরের রোগ কয়টা কি কি, কিচ্ছু সে কইতে পারবে না। সে মনে করে আমি এত বড় ইঞ্জিনিয়ার হয়ে গাড়টি কান্দে করলে হয়ে গেছি, এই তোমার আত্মশুদ্ধি হয়ে গেছে। এত বড় ইঞ্জিনিয়ার হয়ে চিফ ইঞ্জিনিয়ার আমি গাড়টি বুকসে কান্দে করে গেলাম রাস্তা দিয়ে, আমার আর কি রোগ থাকে, আরে এতে তো রোগ আরো বাড়ছে, তোমার ভিতরে তাকাব্বুর আরো বাড়ছে, তুমি যে বিদেশে চিল্লা দিছ তোমার রোগ আরো বাড়ছে, যে আমার হাতে এতগুলো লোক মুসলমান হয়েছে, আমি এত দেশে চিল্লা দিছি, কয়জন হুজুর ঘুরছে এত দেশে, তাকাব্বুর আরো বেড়ে যায়। দাস্ত আল্লাহকে যদি আপনি ঘি খাওয়ান আর ডিম খাওয়ান তো স্বাস্থ্য হবে না দাস্ত বাড়বে? ও তো আগেতে দাস্তের রোগী, ওর কলবের মধ্যে দশটা রোগ আছে, এই অবস্থায় দিনের কাজ করছে মানে ঘি খাইছে, এমনি দাস্তের রোগী আবার কি খাইছে? ঘি খাইছে, খেয়ে দাস্ত আরো কি হয়েছে? এ যত পুরাণ সাথী সরেন না, পুরাণ সাথী এলে সব অন্তরে যে দশটা রোগ আছে এই দশটা রোগের ডিব্বা, অন্তরে দশটা রোগের ডিব্বা পাত্র, প্রচন্ড অহংকারী, এত বড় অহংকারী কোন আলেমকে পাত্তা দিতে রাজি নেই। প্রত্যেক মহল্লায় আলেম আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, কিন্তু আমির বানানো হয়েছে এক জাহেলকে, কোন মহল্লায় আলেম নেই, সব মহল্লায় আলেম আছে, ইমাম আছে, মাদ্রাসা আছে, এছাড়াও আলেম আছে, এদের কাউকে বানাবে না। যেহেতু তবলিগ মাঝখানে পরিচালিত হয়েছে জাহেলদের হাতে, তারা মনে করছে আলেমদেরকে বানাইলে আমাদের হাত ছাড়া হয়ে যাবে, যদি আমাদের হাতে রাখার জন্য আমির কাকে বানাইতে হবে, আমাদের মতো আরেক জাহেলকে বানাইতে হবে, তাহলে ওরা আমাদের সাথে থাকবে। কিন্তু সব মহল্লার জাহেল আমিররা ওই জাহেলদের সাথে আছে, সব মহল্লার জাহেল আমিররা সুরার মধ্যে যেগুলো জাহেল ওই জাহেলদের সাথে আছে, আলেমদের সাথে নেই। তো বলতেছিলাম ইলিয়াস শব্দে কখনো বলে নাই যে আমার তবলিগ কমপ্লিট কোর্স, দিনের সাথে লাগাই দেওয়া হবে, বাকিটা তোমাকে শিখতে হবে, ওলামাদের মশওয়ারা দিয়ে শিখতে হবে, এলমে দিন শিক্ষা করা ফরজ, আর তবলিগে সবকিছু নেই, একটা আমল, ওই আড়াই ঘন্টা বলেন, মাসে তিন দিন বলেন, সবই তো একটা কাজ, দাওয়াত, আড়াই ঘন্টার মেহনত বলেন আর মাসে তিন দিন বলেন আর চিল্লা বলেন, সব মিলে তো দিনের একটা কাজ হয়েছে কি? আঙ্গুলো পড়ি, দিন কি শুধু দাওয়াতের নাম? তো ৩০ পারা কোরআন শরীফ কি কাজের জন্য নাজিল হয়েছে? একটা আয়াত নাজিল হতো দাওয়াতের উপর, সবাই দাওয়াত দাও হেদায়ত পেয়ে দেবেন, ৩০ পারা নাজিল হয়েছে কেন? খুব ভালো করে বুঝে রাখেন ইলিয়াস রহমাতুল্লাহ তবলিগ কোনটা, যে তবলিগে আপনি ওলামার দেখে যে দিন শিখবেন ওটা ইলিয়াস রহমাতুল্লাহ তবলিগ, আর কিছুদিন আগের থেকে এক তবলিগ শুরু হয়েছে যে তবলিগে ওলামাদের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই, মাদ্রাসার কোনো প্রয়োজন নেই, খানকার কোনো প্রয়োজন নেই, এই ইদানিং এই তবলিগ শুরু হয়েছে। এই তবলিগে বলা হয়েছে যে তুমি তিন চিল্লা দিয়ে পীর তালাশ করতেছো, পীর তুমি তবলিগ বোঝো নাই, অথচ যে জিম্মাদার এটা বলতেছে সে নিজেই বোঝে নেই, তার পরদাদা বা নানা কি তবলিগে রেখে গেছে ও নিজেও বোঝে নেই। একথা কিভাবে বলবো? তুই তিন চিল্লা দিয়ে পীর খুঁজতেছ, তুমি কোন তবলিগ বোঝো নাই, তবলিগেই তো সব আছে। এবং বলা হইতেছে বেতন নিয়ে দেশে হুজুরা পড়ায়, এরা বেশ্যাদের পরে বেচতে দেবে, ওদের আগে বেশ্যারা বেচতে দেবে। এটা কি কথা? এমন তো কোন হাদিস নেই, জাল হাদিসের কিতাবে এরকম কথা আছে, জাল হাদিসের কিতাবে এরকম কথা আছে। তো ওনার দায়িত্ব কি জাল হাদিস বয়ান করা? জাল হাদিস বয়ান করা ওনার দায়িত্ব? কেন পরিকল্পিত ভাবে ওলামাদের প্রতি বিদ্বেষ সৃষ্টি করা হয়েছে? বর্তমান জামানা যে তবলিগ, এই তবলিগ দ্বারা ওলামাদের সাথে বিদ্বেষ সৃষ্টি হইতেছে। কোন কাজে আলেম লাগে না, কত ফরায়েজ দরকার নেই, কোরআন সই করার দরকার নেই, মাসলা মাসালের দরকার নেই, কোন কিছুর দরকার নেই, খালি সিল্লা লাগাও, সিল্লা লাগাও, শুধু সিল্লাইতে থাকো, এটাই যথেষ্ট। এটা ইলিয়াস রহমাতুল্লাহ তবলিগ না, এটা ওলামা বিদ্বেষী তবলিগ, গুমরাহের তবলিগ। এই তবলিগটা এখন চালু হয়েছে। আমি দুই তবলিগকে পার্থক্য করে দিলাম। আমার উদ্দেশ্য হলেই আপনারা দাবি করতেছেন যে আমরা ওলামাদের সাথে আছি, আমরা ওলামাদের সাথে আছি, ওই সমস্ত সাহাদ সব কি উল্টা পাল্টা বয়ান দিছে, নবীদের সমালোচনা করছে, আমাদের নবীদের সমালোচনা করছে, ওইসবের মধ্যে আমরা নেই। ভালো কথা, ওলামাদের সাথে আছেন, ভালো কথা। কিন্তু আপনার মধ্যে আর ওই ইতাহাতপন্থীর মধ্যে পার্থক্য কি? পার্থক্য দেখান। ইতাহাতপন্থীও তা করতেছে, আপনিও তো তাই করতেছেন। আপনি তো কোথাও যে কোরআন সই করতেছেন না, আপনি তো কোথাও যায় হালাল হারাম শিখতেছেন না, আপনি তো কোন আল্লাহওয়ালার কাছে যায় আত্মশুদ্ধি করতেছেন না, তাহলে আপনার মধ্যে আর ইতাহাতের মধ্যে পার্থক্য কি? ও যে তবলিগ করতেছে, আপনি সেই তবলিগই করতেছেন, খালি নাম বেশম যে ও ইতাহাতি, আমি ওলামাদের সাথে আছি। আপনি বলতেছেন আমি ওলামাদের সাথে আছি, আর ইতাহাতি বলতেছে আমাদের সাথে ওলামা আছে, মানে আমরা কিছু গৃহপালিত ওলামা রাখছি। ওরা কিন্তু বলে না যে আমরা ওলামাদের সাথে আছি, ওরা বলে আমাদের সাথে তো ওলামা আছে, তোমাদের সাথে ওলামা থাকবে কেন? তোমরা থাকবা, তোমাদের সাথে কেন থাকবে? তাহলে বোঝা গেল ওইগুলো তোমাদের গৃহপালিত টাকা পয়সা, হারাম টাকা দিয়ে এগুলো সাথে রাখছে। কাজেই আপনার পার্থক্য হইতে হবে, ওলামাদের সাথে আসি, ওলামাদের সাথে আসি এই দাবি গ্রহণযোগ্য না। কাজে পার্থক্য করতে হবে। আপনি নুরানি পদ্ধতিতে কোরআন শিখতে আরম্ভ করেন, আপনি নামাজ শেখেন, হালাল হারাম শেখেন, ঘরের থেকে টেলিভিশন বের করেন, আপনার মেয়েকে কলেজে পড়া বন্ধ করেন, আপনার ছেলে পেলেকে মাদ্রাসার লাইনে বিয়ে দেন, মাদ্রাসার লাইনে পড়তে দেন, আপনার মেয়েকে আলেম ওলামার কাছে বিয়ে দেন, মানে এটা কি কথা যে আপনাকে বয়ান করতে দিলে আল্লাহ খাওয়ায় আল্লাহ খাওয়ায় কয়ে আপনি গলা ফাটাই ফেলতেছেন, মসজিদের গম্বুজ কাভায় ফেলতেছেন, আর যে মেয়ে বিয়ে দেওয়ার প্রশ্ন আসতেছে সেই কোন আলেমকে আপনি মেয়ে দিবেন না। তো খাওয়াবে প্রত্যেকে, মসজিদে গলা ফাটাইলেন আল্লাহ খাওয়ায়, আর যে মেয়ে বিয়েদের প্রশ্ন হয়েছে আর দিবে না, কেন খাওয়াবে প্রত্যেকে। তাহলে আপনার বয়ালের সাথে কাজের মিলল করবে, হ্যাঁ এক তবলি গলা একজনের দায়িত্ব দিছে, আমি তো মেয়ে বিয়ে দিব একটা দিনদার ছেলে নিয়ে আসো, তোলা তালাস তোলাস করে খুব সুন্দর সুন্নতি দাড়ি আছে পাগড়ি আছে পড়ালেখাও ভালো, তালাস করে নিয়ে আসছে কোয়ালিফাইড। এখন এই তবলিগলা মেয়ের বাপ হ্যাঁ রাও করে না কথা বলে না, তো এই লোকটা বলতে আপনি নামারে কইলেন দিনদার ছেলে খুঁজতে, আমি তো দিনদার ছেলে নিয়ে আসলাম, এখন আপনি কথা বলেন না কেন? কয় না তুমি যে দিনদার ছেলে আছো তো দিনদারের মিটার বেশি হয়ে গেছে, দিনদারের মিটার কি হয়ে গেছে বেশি হয়ে গেছে, আমি তো এত দিনদার চাই নাই, আমি চাইছিলাম দাড়ি টাড়ি নেই নামাজটা পড়ে, দাড়ি টাড়ি নেই কিন্তু কি করে নামাজটা পড়ে, এই টাইপের দিনদার। তুমি তো একদম বুজুর্গুলো এসো তো মিটার বেশি হয়ে গেছে, কি বয়ান করতেছে আর তার কাজ কি? মসজিদে কোরআন শিক্ষার ব্যবস্থা হয়েছে, আধা ঘন্টা করে বসলে এক মাসে কোরআন শিক্ষা করা হয়ে যাবে, সব কোরআন ছাত্রীরা নারাজ, হ্যাঁ আপনি কি করছেন এটা, আমাদের গাছ নষ্ট করে আপনি কোরআন শিক্ষার ব্যবস্থা করছেন কেন, সব কোরআন ছাত্রীরা নারাজ, কেন নারাজ, যে আপনি আমাদের গাছ নষ্ট করে কোরআন শিক্ষার ব্যবস্থা করলেন কেন? আরে কোরআন শিক্ষা তো গোশত, আপনি তো গাছ করতেছেন আর ওটা হলো কি গোশত, আপনি গোশত বাদ দিয়ে ডাইল খাইতেছেন, আরে গাছ তো সারা জীবনের আমল ফরজে কেফায়া, কিন্তু কোরআন তো ফরজে আইন, কোরআন সই করা ফরজে আইন, এটা তো কোন তবলিগুল রাজি নাই। পুরাতন সাথী যারা পুরাতন সাথী কাউকে আপনি পাইবেন না দেশে কোরআন শিখতে রাজি আছে, রাজি নেই বসবে না, কোন আলেম বয়ান করতেছে ওখানে আসবে না, আসতে হলো শর্ত দিবে ওই আলেম কয়সিল্লা দিছে, দরকারটা কি করেছিলাম, উনি জীবন চিল্লা দিছে, প্রত্যেকটা আলেম জীবন চিল্লা দিছে, তুমি তিন দিন তবলিগ করে একটা আলেম সই করতে পারো না, আবার তুমি তাহকি করতেছ ওই আলেম কয় চিল্লা দিছে, কত বড় গুমরাহি। এটা হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আশঙ্কা করছিলেন, আশঙ্কা করছিলেন যে আমার প্রত্যেকটা জামাতের সাথে যদি ওলামা না থাকে তাহলে আমার এই তবলিগ একদিন ভব ঘুরে ফেতনার জামাত হবে, আমার এই তবলিগ জামাতের সাথে যদি ওলামা না থাকে ওলামা হযরত না থাকে তো এটা একদিন হক জামাত থাকবে না, হকপন্থী থাকবে না, এটা ভব ঘুরে ফেতনার জামাত হবে। এটা হয়ে গেছে দেওবন্দের ফতোয়া অনুযায়ী, হয়ে গেছে দেওবন্দ ফতোয়ার মধ্যে বলে দিছে যে মাওলানা সাদ সাহেব যে জামাত তৈরি করতেছে এটা আহলে সুন্নত জামাতের কেউ না, এরা মাওলানা সাদ সাহেব যে নতুন একটা দল সৃষ্টি করতেছে, নতুন ইসলামের মধ্যে নতুন একটা দল সৃষ্টি করতেছে, এই দলটা আমাদের আকাবেদদের তরিকার উপরে নেই, এরা আহলে সুন্নতুল জামাতের মধ্যে নেই, দেওবন্দের দায়িত্ব আদায় করে দিছে। এখন যার মনে চায় জান্নাতে যাবে, যার মনে চায় দোজখে যাবে, দেওবন্দের দায়িত্ব আদায় করে দিছে, দেওবন্দের দায়িত্ব আদায় করে দিতে, হক বাতিল পরিষ্কার করে দিছে, সাত সবচেয়ে বাতিল পরিষ্কার করে দিছে। অথচ দেওবন্দের দিল্লির মধ্যে চার ঘন্টার ব্যবধান, ওনার কি একবারও যাওয়ার তৌফিক হয় নাই আমার ভুলগুলো ঠিক করাই দেন? তৌফিক হয় নাই, হওয়ার কোন আশাও নেই। এজন্য আমার কথার খুলাসা হলে এই যে অনেক ভাই দাবি করতেছে আমি ওলামাদের সাথে আছি, এই দাবিকে আমি প্রশংসা করি, আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু আপনি ইলিয়াস রহমতুল্লাহ তবলিগ করেন, আগের তিন মুরব্বী তবলিগ করেন, অর্থাৎ যেখানে যেটা শিখার ব্যবস্থা আছে ওখানে যায় ওটা শেখেন, খালি দাওয়াত নিয়ে পড়ে থাকেন না, খালি দাওয়াতের নাম ইসলাম না, খালি দাওয়াতের জন্য ৩০ পারা কোরআন নাজিল হয় নাই, খালি দাওয়াত ইলিয়াস রহমতুল্লাহ তবলিগ না। আমি আশা করি আমার কথাটা আপনারা বুঝতে পারতেছেন, শিখত শুধু মাসে তিন দিন বছরে চিল্লা এতে হবে না, শিখতে হবে। এজন্য আসছেন, এটা ওলামাদের মজলিসে আসতে হবে,